বাংলা অনুষ্ঠান
শ্রোতা বন্ধুরা সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বেলা ১২টা, বাংলাদেশে রাত ১০টা, ভারতে রাত ৫:৩০। আমি সাবরিনা চৌধুরী আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশের একটি বিশেষ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের দায়ে মোহাম্মদ আব্দুস সামাদকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে।
রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশ সহ এই অঞ্চলের অন্তত ১৫টি দেশ এবছর ডেঙ্গুর ভয়াবহতার মধ্যে পড়েছে।
রয়েছে কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
জৈশি মোহাম্মদের আন্ডার ওয়াটার উইং ভারতে হামলা চালানোর জন্য কয়েকজনকে প্রশিক্ষণ দিচ্ছে।
আর প্রথমেই রয়েছে বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরুদ্দিন। ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি বলেছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি কথা বলতেই চান তো সেক্ষেত্রে প্রথমে পদক্ষেপটা তাঁকেই নিতে হবে এবং ইরানের বিরুদ্ধে আরোপ করা সকল বিধিনিষেধ তাঁকে তুলে নিতে হবে। রোহানি বলেন, ইরান তো পরিষ্কার জানিয়ে দিয়েছে যে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছে তার নেই এবং তিনি বিধিনিষেধগুলোকে অবৈধ, অন্যায্য এবং অযৌক্তিক বলে অভিহিত করেছেন। এই সোমবার ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা টানতে গেল বছর ট্রাম্প ২০১৫র যে আন্তর্জাতিক চুক্তি থেকে উঠে আসেন সে জায়গায় নতুন একটা চুক্তির ব্যাপারে নিষ্পত্তি আলোচনার চেষ্টায় সামনের সপ্তাহগুলোয় রোহানির সঙ্গে তাঁর সাক্ষাতের সত্যিকার ভালো একটা সম্ভাবনা রয়েছে। ফ্রান্সে বিশ্বের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে G7 শীর্ষ বৈঠকের শেষে ট্রাম্প বলেন, আমার মনে হয় ইরান বৈঠকে বসতে চাই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ইরানের উপর এক বছর আগে যেসব বিধিনিষেধ তিনি আরোপ করেন তাতে ইরানের অসুবিধে হচ্ছে অবশ্যই, এবং কেননা আন্তর্জাতিক বাজারে ইরানের তেল রপ্তানিতে ট্রাম্প কঠোর বিধিনিষেধ আরোপের প্রয়াস চালিয়েছেন। ফ্রান্সের নেতা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটা শান্তি আলোচনার মধ্যস্থতা করতে চেষ্টা চালাচ্ছেন। ম্যাক্রন ট্রাম্পের সঙ্গে যৌথ এক সংবাদ সম্মেলনে বলেন, রোহানির সঙ্গে কথা হয়েছে তাঁর এবং ইরানের নেতা ট্রাম্পের সঙ্গে বৈঠকে আগ্রহ দেখিয়েছেন তিনি। ম্যাক্রন সতর্ক আশাবাদ ব্যক্ত করে বলেন, ট্রাম্প ও রোহানি পরস্পর বৈঠকে বসলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ঐক্যমত্য একটা হতেই পারে। হংকংয়ের প্রধান নির্বাহী কর্ত্রী ক্যারি ল্যাম আজ মঙ্গলবার বলেছেন যে প্রতিবাদীদের সঙ্গে সংলাপে বসার ব্যাপারে সদিচ্ছা তাঁর রয়েছেই, তবে সরকার কোনো রকমের সহিংসতা বরদাস্ত করবে না। বলেন, সহিংসতা যদি চলতেই থাকে তাহলে সেক্ষেত্রে বক্তব্য আমাদের একটাই, তা হল আইন বলবতের পদক্ষেপে ওই সহিংসতা বন্ধ করতে হবে। তিনি বলেন, সহিংসতা এবং হয়রানির পথ এখতিয়ার করছে যারা, সেসব প্রতিবাদীদের দাবি দেওয়া মেনে নেওয়া সরকারের পক্ষে যৌক্তিক হবে না অবশ্যই। ক্যারি ল্যাম বলেন, হংকংয়ের বিশৃঙ্খল পরিস্থিতির অবসান আমরা ঘটাতে চাই আইন বলবতের মধ্যে দিয়ে, কিন্তু সেই একই সঙ্গে এও বলা দরকার যে সংলাপের উপযোগী একটা অবস্থান গড়তেও চেষ্টা আমাদের লাগাতার চলবে। এই যে কমাস ধরে বিক্ষোভ প্রতিবাদ চলছে, এ সময়টায় প্রকাশ্যে ক্যারি ল্যামের কোনো বক্তব্য বয়ান বড় একটা শোনা যায়নি এর আগে। ইতিমধ্যে পুলিশ শনি ও রবিবার পুলিশের সঙ্গে সংঘাত হয়, বিক্ষোভ হয়, তাতে পুলিশ ৮০রও বেশি লোককে গ্রেফতার করেছে। পুলিশ বলছে প্রতিবাদীরা অবৈধ হিংসাশ্রয়ী পন্থা এখতিয়ার করে, আর গণতন্ত্রকামী কিছু সংখ্যক আইন প্রণেতা বলছেন পুলিশ যে পদক্ষেপ নিয়েছে তার কোনোই যৌক্তিকতা নেই, এর কোনো দরকার ছিল না। ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসারনো বলেছেন যে অ্যামাজনের বৃষ্টিপ্রধান ক্রান্তীয় অঞ্চলের বনাঞ্চলের দাবাগ্নি নেভাতে G7 অন্তর্গত দেশগুলোর তরফে যে ত্রাণ সহায়তার প্রস্তাব দেয়া হয় ব্রাজিল সে প্রস্তাব গ্রহণ করতে পারে একটাই শর্তে, আর তা হল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন যদি ব্রাজিলের প্রেসিডেন্টের কথায় বক্রোক্তি প্রত্যাহার করেন তবেই। ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, অন্যথায় এ অর্থ বরঞ্চ ইউরোপের জন্যই ব্যয় করা সঙ্গত হবে। বোলসানো বলেন, ম্যাক্রন তাকে মিথ্যাচারী বলে অভিযুক্ত করেছেন, বলেন তাকে এ মন্তব্য প্রত্যাহার করতে হবে তবেই অন্য কথার অবতারণা হতে পারে। এর আগে প্রেসিডেন্ট জাইর বোলসানোর চিফ অব স্টাফ অনিক্স লরেন্সজনি বলেন G1 নিউজ ওয়েবসাইটকে বলেছিলেন যে গতকাল সোমবার যে ব্রাজিল এ প্রস্তাবে সন্তোষ ব্যক্ত করে বলতে চায় যে অর্থ বোধহয় ইউরোপের বনায়নের জন্যই ব্যয় করলি সেটা আরও ভালো হবে।
দক্ষিণ আমেরিকার অ্যামাজন বনাঞ্চলবর্তী দেশগুলোয় যে গগনবিদারী দাবাগ্নি দেখা দিয়েছে তা নেভাতেই ফ্রান্সে অনুষ্ঠিত G7 শীর্ষ বৈঠকে $2,20,00,000 আপৎকালীন সহায়তা প্রদানের দায়বদ্ধতা ব্যক্ত করেন বিশ্বনেতৃবৃন্দ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, ফ্রান্স কয়েক ঘণ্টার ভেতরেই সামরিক সমর্থন দিয়ে ওই অঞ্চলের দাবাগ্নি নির্বাপনে সহায়তা করতে সম্মত রয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। বাংলাদেশের একটি বিশেষ ট্রাইব্যুনাল 1971 স্বাধীনতা যুদ্ধ চলাকালে মানবতা বিরোধী অপরাধের দায়ে উত্তরাঞ্চলের রাজশাহী জেলার মোহাম্মদ আব্দুস সামাদকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। জানাচ্ছেন জহুরুল আলম তার রিপোর্টে।
আদালত মঙ্গলবার এক রায়ে আব্দুস সামাদকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে বলেছে, তার বিরুদ্ধে আনা রাষ্ট্রপক্ষের 4টি অভিযোগের সবকয়টি প্রমাণিত হয়েছে। এ সময় মামলার আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, আব্দুস সামাদ যুদ্ধের আগে মুসলিম লীগ সমর্থক ছিলেন এবং যুদ্ধের সময় জামাতে ইসলামীতে যোগ দিয়ে শান্তি কমিটির স্থানীয় নেতার নেতৃত্বে মানবতা বিরোধী অপরাধে লিপ্ত হন। তার বিরুদ্ধে যে 4টি অভিযোগ আনা হয়েছে সেগুলো হচ্ছে, স্বাধীনতা যুদ্ধের সময় তিনি রাজশাহী জেলার পুঠিয়ায় হোতা, গণহত্যা, ধর্ষণ এবং বাড়িঘরে অগ্নি সংযোগ করেছেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষ বলেছে তারা ন্যায় বিচার পান নাই। আসামি পক্ষ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে। উল্লেখ্য, 2016 সালে ডিসেম্বরে 6 জনের বিরুদ্ধে মামলার তদন্ত শুরু হলেও তদন্ত চলাকালীন সময়ে বাকি 5 জন আসামির মৃত্যু হয়। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
সৌদি আরব থেকে আরো 64 সংখ্যক নির্যাতিত বাংলাদেশি নারী গৃহকর্মী দেশে ফিরেছেন। জানাচ্ছেন জহুরুল আলম তার আরেকটি রিপোর্টে।
দেশটিতে থাকাকালীন সময়ে নিজেদের নিয়োগকর্তাদের দ্বারা তারা নানাভাবে শারীরিক, মানসিক এবং যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ফিরে আসা এ সকল নারী গৃহকর্মী। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তারা জানান, এই 64 জন নারীকে প্রথমে রিয়াদে বাংলাদেশ দূতাবাস কর্তৃক পরিচালিত একটি নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং পরে তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করে দূতাবাস। 2015 সালে সৌদি সরকারের সাথে এক চুক্তির আওতায় বাংলাদেশ থেকে গত 5 বছরে 2,00,000 নারী গৃহকর্মী সে দেশে গেছেন। এর মধ্যে 2018 সালে 1,300 কর্মী দেশে ফিরেছেন বলে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সূত্রে জানা গেছে বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে গত 5 বছরে কতজন নারী গৃহকর্মী সৌদি আরব থেকে দেশে ফিরেছেন তার কোনো হিসাব পাওয়া যায় নাই। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের পশ্চিমবঙ্গে গণপ্রহার আটকাতে রূপরেখা তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায় তাঁর রিপোর্টে।
জেলা পুলিশ সুপারের আওতায় ও কমিশনারেটগুলিতে এমন সমস্যা মোকাবিলার জন্য পৃথক নোডাল অফিসার থাকবেন। পাশাপাশি জেলায় ও কমিশনারেটে তৈরি করা হচ্ছে টাস্ক ফোর্স, যারা এই গণপিটুনির বিষয়ে নজরদারি চালাবে। উল্লেখ করা যেতে পারে, রাজ্যে সম্প্রতি গণপিটুনির একাধিক ঘটনা ঘটেছে, গণপিটুনিতে মৃত্যুর ঘটনাও ঘটেছে। উত্তর কলকাতার কাশীপুর, এমনকি দক্ষিণ কলকাতার কালীঘাটেও গণপিটুনির ঘটনা ঘটেছে। প্রসঙ্গত বলা যেতে পারে, দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট গত 2018 সালে নির্দেশ দিয়েছিল গণপ্রহার আটকাতে সঠিক পদক্ষেপ করতে হবে রাজ্যগুলিকে। সেই বিষয়টিকে মাথায় রেখেই এবার রূপরেখা তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং সে কারণেই আসছে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিলও। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বিংশ শতাব্দীর বেশিরভাগ সময়টাতেই ভারত সরকার সাংবাদিকদের ওপর কঠোরভাবে ক্ষমতা প্রয়োগ করেন। সংবাদমাধ্যমের বেশিরভাগটাতেই রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বজায় থাকে, বিদেশি সংবাদমাধ্যমের পথে অন্তরায় সৃষ্টি করা হয়, সংবাদ স্বাধীনতার কণ্ঠরোধ করা হয়। 1990 দশকের শেষের দিকে ভারতের আধুনিকায়নের সঙ্গে সঙ্গে সাংবাদিকতার ক্ষেত্রে জোর বিকাশ পরিলক্ষিত হয়, নিয়ন্ত্রণ উঠে যায়, টেলিভিশনের নেটওয়ার্ক বহুধা বিস্তৃত হয়। অনুসন্ধিত সুসংবাদকর্মী রানা আইয়ুবের চোখে এ ছিল সংবাদ স্বাধীনতার সুকুমার প্রস্ফুটন, এবং ওটাই এখন আর বেশি দিন টিকবে না বলে তার আশঙ্কা হচ্ছে। আইয়ুবের পরিচিতি বেশিরভাগটাই বিকশিত হয়েছে তার গুজরাট ফাইল রিপোর্টিংয়ের কারণে। 2002-এর যে দাঙ্গায় অধিকাংশ মুসলিম সহ সহস্রাধিক মানুষ প্রাণ হারান, তারই রকমের নানান ধরনের খবরাখবর বিধৃত থেকেছে ওই খবরাখবরে। ওই সময়টায় ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন গুজরাটের প্রধান কর্তা ব্যক্তি। এই হালেই ওয়াশিংটন সফরে আসেন রানা আইয়ুব এবং ভারতের সংবাদ স্বাধীনতার অবক্ষয়ের বিবরণ তুলে ধরেন তিনি। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের যে তালিকায় 182 দেশের তালিকায়, সংবাদ স্বাধীনতার নিরিখে ভারতের বর্তমান অবস্থানটা 140 শ্রেণীতে নেমে এসেছে। নরেন্দ্র মোদীর ক্ষমতারোহণের পর তালিকায় ভারতের এই নিম্নগামী স্থানান্তরণ পরিলক্ষিত হয়। বিশ্ব সংবাদ প্রচার আপাতত এখানেই শেষ হচ্ছে।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে, 1575 কিলোহার্টসে এবং ফেসবুকে। আইওএম এর তিউনিস শাখার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে তারা বল প্রয়োগ করে বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর চেষ্টা করছে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরী।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম বাংলাদেশি অভিবাসীদের উপর বল প্রয়োগে অভিযোগ অস্বীকার করেছে, বলেছে অভিবাসীদের আগ্রহী তাদেরকে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আইওএম এর তিউনিস শাখার বিরুদ্ধে 64 জন বাংলাদেশি প্রথমে অভিযোগ করেন তাদের ইচ্ছার বিরুদ্ধে দেশে ফেরত পাঠানো হচ্ছে।
অন্তত 30 জন বাংলাদেশিকে জোর করে পাঠানোর অভিযোগ উঠেছে।
বিষয়টি চাপা পড়ে গিয়েছিল, কিন্তু ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান বিষয়টি নতুন করে সামনে এনেছে। গত 31 মে লিবিয়া উপকূলে জ্বালানি ফুরিয়ে যাওয়া ও বিকল নৌকায় সাগরে ভাসতে থাকায় তিউনিসিয়ার নৌপুলিশ তাদেরকে উদ্ধার করে। 19 দিন সাগরে ভাসায় তারা নরক যন্ত্রণার মধ্যেই ছিল। এই সময় আইওএম তিউনিসিয়ার শাখার কর্মকর্তা তাদের সঙ্গে সাক্ষাৎ করে দেশে ফেরার প্রস্তাব দেয়। বাংলাদেশি অভিবাসীরা দেশে ফিরতে চায় না বলার পর এই কর্মকর্তারা বল প্রয়োগ করেন, নানাভাবে চাপ দিতে থাকেন। বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাও একইভাবে চাপ দিতে শুরু করেন। এক পর্যায়ে অভিযোগ যায় তিউনিসিয়ার একটি বেসরকারি সংস্থা ইন্টারন্যাশনাল ফোরাম ফর মাইগ্রেশনের কাছে। তারা তদন্ত শুরু করে দেখতে পায় বাংলাদেশি এই গ্রুপটিকে গ্রেপ্তার এড়াতে একটি সাদা কাগজে সই করতে বলা হয়। এই সময় বাংলাদেশ দূতাবাসের তরফে তাদেরকে এই বলে সতর্ক করা হয়, তারা যদি সাদা কাগজে সই না করে তাহলে তারা অর্গান ট্রাফিকিংয়ের শিকার হতে পারে। বাংলাদেশিদের জবানবন্দিও রেকর্ড করে সংস্থাটি। ওদিকে অব্যাহত চাপের মুখে 53 জন বাংলাদেশি দেশে ফিরে গেছেন। এখন সমস্যা হচ্ছে 11 জনকে নিয়ে। তারা নানাভাবে বলার চেষ্টা করছে কোনো অবস্থাতেই বাংলাদেশে ফিরে যাবে না, এমনকি আত্মহত্যা করবে এমনটাও ইশারা ইঙ্গিতে প্রকাশ করেছে। ঢাকার বিদেশ মন্ত্রণালয়ে এই 11 জন বাংলাদেশিকে ফেরানোর জন্য একাধিক বৈঠক হয়েছে। সর্বশেষ বৈঠকে 10 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এরপর দূতাবাসের তরফে অভিবাসীদের সঙ্গে যোগাযোগ শুরু হলে তারা দেশে ফেরার ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করে। লিবিয়াস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত সেকান্দার আলী মঙ্গলবার এই প্রতিনিধিকে বলেন, আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি কিন্তু তারা কোনো অবস্থাতেই রাজি হচ্ছে না। এর পেছনে বিশেষ কোনো কারণ থাকতে পারে। তার মতে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী যারা মানব পাচারের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত, তারা হয়তো এখানে কোনো ভূমিকা রাখতে পারে। রাষ্ট্রদূত অবশ্য নিপীড়নের অভিযোগ অস্বীকার করেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
২০১৭ সালের অগাস্ট মাসে মিয়ানমার সেনাবাহিনীর বর্বর হামলার শিকার হয়ে প্রাণ ভয়ে রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় 7 লক্ষেরও বেশি রোহিঙ্গা মানুষ। কিন্তু এখনও রাখাইন রাজ্যে বসবাস করছেন 12 লক্ষ রোহিঙ্গা মানুষ, যাদের জীবন অত্যন্ত বিপন্ন এবং ভবিষ্যৎ নিয়ে তারা শঙ্কিত। মিয়ানমার সরকার জানিয়েছে তারা ক্যাম্পগুলো বন্ধ করে দেবে এবং এই বাস্তুচ্যুত রোহিঙ্গা মানুষদের তাদের ঘরে ফিরতে দেবে না। মিয়ানমারে ধারণকৃত এ প্রতিবেদনের বিবরণ দিয়েছেন ভয়েস অফ আমেরিকার ক্যাথরিন জিপস। প্রতিবেদনটি বাংলায় পড়ে শোনাচ্ছেন সঞ্জনা ফিরোজ এবং জয়তি দাশগুপ্ত।
18টি ক্যাম্পের মধ্যে এটি একটি ক্যাম্প। বৌদ্ধ জনতারা ঘরবাড়ি ভেঙে ফেলার পর এই ক্যাম্পে আশ্রয় নিয়েছেন 12 লক্ষ রোহিঙ্গা এবং অন্যান্য বাস্তুচ্যুত মুসলিম সম্প্রদায়ের মানুষ। নাগরিকত্ব থেকে বঞ্চিত এই রোহিঙ্গা মানুষগুলো অত্যন্ত মানবেতর দিন কাটাচ্ছেন এই ক্যাম্পে, একরকম জেলে বন্দী থাকা জীবনের মতো। তাদের নেই স্বাস্থ্যসেবা, না আছে চাকরি, না আছে শিক্ষার সুযোগ। এই বিধিনিষেধের প্রভাব পড়েছে নারী এবং কিশোরীদের ওপর সবচাইতে বেশি। স্বাস্থ্য সুরক্ষা নিয়ে প্রতিদিন তাদের সংগ্রাম করতে হচ্ছে। এক রোহিঙ্গা মা বললেন,
এই ক্যাম্পে বসবাস করা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর। এখানে আমাদের স্বাস্থ্য সুরক্ষার কোনো ভালো ব্যবস্থা নেই, নেই ভালো চিকিৎসা পাওয়ার সুযোগ, কোনো ডাক্তার নেই এখানে। প্রসূতি মায়েদের জন্য এই পরিবেশ যেন আরো কঠিন। বাচ্চা প্রসবের জন্য নেই কোনো ক্লিনিক, একজন মা হারাতে পারেন তার নবজাতককে।
মিয়ানমারের নেতা অং সান সুচি এবং তার সরকার জানিয়েছেন, আন্তর্জাতিক উপদেষ্টা কফি আনান কমিশনের সুপারিশ মোতাবেক তারা কাজ করছেন। এর মধ্যে রয়েছে অবকাঠামোগত বিনিয়োগ, যা রোহিঙ্গা এবং বৌদ্ধ সম্প্রদায়ের দারিদ্র বিমোচনে সহায়ক হবে। তবে রোহিঙ্গা জনগোষ্ঠী এবং মানবাধিকার সংস্থাগুলো মিয়ানমার সরকারের বর্তমান নীতির সমালোচনা করেছেন। তারা বলছেন, এই নীতি পৃথকীকরণে বিশ্বাসী, নাগরিকত্বের কোনো বিষয় এখানে উল্লেখ করা হয়নি। কর্মকর্তারা ওই ক্যাম্পের পাশে এবং বন্যা ঝুঁকিপূর্ণ এলাকাতে স্থায়ী আবাসন তৈরি করছেন। ওই ক্যাম্পের বেহাল অবস্থার মাঝেই কিছু কিছু মায়েরা তাদের সন্তানদের শিক্ষাদানের বিষয়ে এতটাই মরিয়া হয়ে উঠেছেন যে তারা তাদের খাবারের রেশন কার্ড পর্যন্ত দিয়ে দিতে রাজি। তারা শিক্ষার জন্য খাদ্য ছাড়া দিন যাপন করতে প্রস্তুত। আরও এক রোহিঙ্গা মা বলেন,
এই ক্যাম্পে থেকে মনে হয় যেন জেলখানায় আছি বা মুরগির খাঁচাতে। উঠতি বয়সী ছেলে মেয়ে বা বিবাহিত বা বয়স্ক যারা রয়েছেন, তাদের জন্য এই ধরনের পরিবেশে বসবাস করা একেবারেই ঠিক নয়।
মায়েদের আশা, একদিন তাদের সন্তানেরা একটি শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করবে।
২০১৯ সালে শুধু বাংলাদেশই নয়, ডেঙ্গুর ব্যাপক বিস্তারের ঘটনা ঘটেছে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে। ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল এই প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশ, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, নেপাল ও থাইল্যান্ড সহ অত্যন্ত ১৫টি দেশ এবছর ডেঙ্গুর ভয়াবহতার মধ্যে পড়েছে। এ সম্পর্কে বিশ্লেষণ করেছেন স্বাস্থ্য সংস্থার রোগতত্ত্ব বিশেষজ্ঞ এবং বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব বিভাগের সাবেক প্রধান ডক্টর মাহমুদুর রহমান। ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমির খসরু।
শুধু বাংলাদেশেই নয়, ডেঙ্গুর ব্যাপক বিস্তারের ঘটনা ২০১৯ সালে বড়ভাবে ঘটেছে এবং ঘটছে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে। ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশ, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, নেপাল, থাইল্যান্ড সহ এই অঞ্চলের অন্তত ১৫টি দেশ এবছর ডেঙ্গুর ভয়াবহতার মধ্যে পড়েছে। বিভিন্ন সূত্র বলছে, ফিলিপাইনে এবছরে ১৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে কমপক্ষে ৭২৫ জন মারা গেছেন। দেশটির হাজার হাজার মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে। ফিলিপাইন সরকার স্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করেছে। শ্রীলঙ্কায় এ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ২৫ লাখ মানুষ ডেঙ্গু আক্রান্ত এবং ৫৮ জনের মৃত্যু সংবাদ দিয়েছে সংবাদ মাধ্যম। সিঙ্গাপুরেও ১০,০০০ বেশি মানুষকে ডেঙ্গু আক্রান্ত বলে চিহ্নিত করা হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত মানুষ মারা গেছেন নেপাল সহ বহু দেশে। যুক্তরাষ্ট্রের পাবলিক লাইব্রেরি অব সায়েন্সের মে মাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে আগামী ৫০ বছরে বিশ্বের ১০০ কোটি মানুষ মশকবাহিত নানা রোগবালাইয়ের ঝুঁকির মধ্যে থাকবেন। কেন এবছর অর্থাৎ ২০১৯ সালে বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশেও ডেঙ্গুর ব্যাপক বিস্তারের ঘটনা ঘটেছে, সে সম্পর্কে বিশ্লেষণ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার রোগতত্ত্ব বিশেষজ্ঞ এবং বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব বিভাগের সাবেক প্রধান ডক্টর মাহমুদুর রহমান।
শুধু বাংলাদেশই নয়, ফিলিপাইন, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, নেপাল সহ বিভিন্ন দেশে এবারে ডেঙ্গুর ব্যাপক বিস্তার দেখা যাচ্ছে। ফিলিপাইনে এ পর্যন্ত প্রায় ৭০০ জন মারা গেছেন এবং সেখানে স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং সরকার বেশ ব্যাপক উদ্যোগ নিয়েছে ওই দেশটিতে এই ডেঙ্গু প্রতিরোধে। সিঙ্গাপুরেও একই অবস্থা দেখা যাচ্ছে, শ্রীলঙ্কায় একই অবস্থা দেখা যাচ্ছে। কেন এই পরিস্থিতি বিশ্বের বিভিন্ন দেশে, এবং এ ব্যাপারে আপনি কি মনে করেন, আপনি একজন বিশেষজ্ঞ বিশ্ব স্বাস্থ্য সংস্থা?
এইসব দেশে যে আমাদের, বিশেষ করে আমাদের সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, আমাদের এইসব অঞ্চলে যে এখন ব্যাপক হারে ডেঙ্গু দেখা দেওয়ার কয়েকটা কারণ থাকতে পারে। এর মধ্যে প্রধান কারণ হচ্ছে যে আমরা ডেঙ্গুর বিভিন্ন ধরন বলি, চারটা ধরনের কথা বলি। এই চারটা ধরনের মধ্যে যখন পরিবর্তন আসে, তখনই কিন্তু এই সংখ্যা বেড়ে যায়, এবং শুধু সংখ্যা বাড়ে না, তার সাথে তাদের এই সিভিয়ারিটিটা হয় যে রোগের রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার প্রবণতা এবং হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে যায়। এটার কয়েকটা কারণ হচ্ছে, যেমন ধরেন এই যে পরিবর্তনটা তো একটা মানে সিজনে হয় না, এটা আস্তে আস্তে হয়। একটা ধরনে যদি পুরা মোটামুটি দেশে যারা আক্রান্ত হয় তারা কিন্তু ওটাতে ওই ধরনের আক্রান্ত হয় না, পরবর্তী যখন একটা নতুন ধরনের আসে তখন তাকে নতুন রোগ হিসেবেই ধরে এটা আগামী শরীরে কোনো প্রতিরোধ না থাকার কারণে এটা তখন ব্যাপকতা পায়। এবং সম্ভবত এই কারণটাই আমাদের এই দেশগুলিকে হওয়াতে আমরা একই সাথে আমাদের এই সব দেশে ব্যাপকভাবে এটা ছড়িয়ে গেছে। এবং আজকাল এই যে বিশ্বায়নের যুগে এক দেশ থেকে আরেক দেশে এগুলি যাওয়াটা কিন্তু খুব কঠিন কিছু না, এবং তারা যাচ্ছে এবং সেভাবেই কিন্তু আমরা দেখছি। তাছাড়াও আরো কিছু কারণ থাকতে পারে, যেগুলি আমরা বলি যে আমরা ক্লাইমেট চেঞ্জ অথবা এই যে আমার জলবায়ু পরিবর্তনের কারণে যে সব কারণগুলি থাকে সেগুলি এটার সাথে এসে যোগ হয়। আমাদের মানুষের জন সচেতনতার একটা বিষয় থাকে, এগুলি এসে যোগ হয়।
এই ক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে ধরনের পরিবর্তনের কথা আপনি বললেন, যে কি ধরনের পরিবর্তন হয়েছে খুব সংক্ষেপে একটু বলবেন।
ধরনের বলতে চার ধরন, যেহেতু ধরেন আমরা বলি 10-1, 10-2, 10-3, 10-4। এখন ধরেন 10-1 এ যখন আক্রান্ত বাংলাদেশে, এখন 10-3 চলছে বেশিরভাগ ক্ষেত্রেই তাই। তো যখন আমাদের 10-1 and 10-2 ছিল, আমাদের জনগণ কিন্তু এই আক্রান্ত হয়ে তারা কিন্তু এই রোগে প্রতিরোধ করে উঠেছিল। তো যখন একবার একটাতে হয়ে যায় প্রতিরোধ, আবার যখন আরেকটা আসছে তৃতীয়, তখন কিন্তু এটা যেটা বলছিলাম যে নতুন রোগ হিসাবে পরিগণিত হয় এবং শরীরের কোন প্রতিরোধ না থাকার কারণে ব্যাপকতা থাকে আরো বেশি। সাধারণত ডেঙ্গুতে তাই দেখা গেছে অতীতে, এবং এই ব্যাপকতাটাই এখন আমরা পরিলক্ষণ করি।
এটা কি শুধুমাত্র বাংলাদেশের জন্য না অন্যান্য দেশের জন্য সমানভাবে?
এইটা সমানভাবে আমি বলবো যে এটাই প্রধান কারণ হিসেবে দেখা দিচ্ছে এইসব দেশগুলিতে। তাছাড়া অন্য ছোটখাটো যে কারণগুলি আছে সেগুলি তো আমি বললামই, ওগুলি ওইটার সাথে এসে যোগ হয়, কিন্তু মূল কারণ এটাই।
বাংলাদেশের পরিস্থিতি এবারে যে ব্যাপক হয়েছে এর কারণ কি এটাই?
বাংলাদেশে অবশ্য আরেকটু বেশি আমাদের ধরতে হবে, অন্য দেশের কথা অত অত ডিটেলস আমরা হয়তো বলতে পারবো না, আমরা জেনারেলি বললাম। আমাদের দেশে কিন্তু আপনারা শুনেছেন যে আমাদের যে এখানকার যে কীটনাশক ব্যবহার করা হতো সেইটা কার্যকরী না থাকার কারণে এটাও কিন্তু আস্তে আস্তে এটাও এখানে এসে যোগ হয়েছে, যে কারণে আমরা ব্যাপকতাটা আরো বেশি দেখেছি এবছর। কারণ গত বছর থেকেই আমরা দেখা যাচ্ছিল যে কীটনাশকের মানে কার্যকরী ছিল না।
খুবই সংক্ষেপে আমাকে একটু বলবেন যে কতদিন এই ডেঙ্গু পরিস্থিতি এমন ভাবে চলবে এই বাংলাদেশে, মানে বিশেষজ্ঞরা কি মনে করছেন?
যে কোনো ইনফেকশাস ডিজিজই একটা যখন উপরে উঠে এটা নেমে আসে, সাধারণত আমরা এখন নামাটার পরিলক্ষণ তো হচ্ছে, পিকটা আমার ধারণা হয়ে গেছে, পিকটা হয়তো আর আসবে না, কমে আসবে, তবে একেবারেই চলে যাবে না। কারণ এটা আমরা গত কয়েক বছর ধরেই দেখছি যে সারা বছর ধরেই ডেঙ্গু কেস পাওয়া যায়, হয়তো অনেক কম হয় কিন্তু পাওয়া যায়। তো এইবার হয়তো আরেকটু বেশি থাকবে, তবে যেই যেই ব্যাপকতা ছিল সেটার থেকে নেমে আসতেছে এবং আরো নেমে আসবে বলে আমি আশা করি।
বলছিলেন ডাক্তার মাহমুদুর রহমান। এদিকে মঙ্গলবারও ঢাকায় একজন স্কুল ছাত্র সহ সারা দেশে কমপক্ষে 4 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ব্রাজিলের অ্যামাজন জঙ্গলের ভয়াবহ আগুন বিশ্ববাসীকে শঙ্কিত করে তুলেছে। পরিবেশবাদী গবেষক ও সংশ্লিষ্টরা ব্রাজিলের নতুন প্রেসিডেন্টের দোষ দিচ্ছেন এর জন্যে। সরকার সেনাবাহিনী নিয়োগ করেছে আগুন নেভাতে। ভয়েস অফ আমেরিকার আরাবাসাদের রিপোর্ট থেকে শোনাচ্ছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সাবরিনা। বিশ্বের সর্ববৃহৎ রেইন ফরেস্ট অ্যামাজনের আগুনে সবাই শঙ্কিত। শনিবার ব্রাজিল কর্তৃপক্ষ সেনাবাহিনী নিয়োগ করেছে আগুন নেভাতে। এর আগে এই আগুন নেভাতে ফ্রান্সে চলমান G7 সম্মেলনের নেতারা এই আগুন নেভাতে অর্থ সহায়তা দিতে চেয়েছিল, কিন্তু ব্রাজিলের প্রেসিডেন্ট সেটি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। কারণ ফ্রান্সের প্রেসিডেন্ট তার সম্পর্কে একটি নেতিবাচক মন্তব্য করেছিলেন, তিনি বলেছেন তার সম্পর্কে তাকে মিথ্যুক বলা হয়েছে। পরে
বলেছেন যে আমি অর্থ সহায়তা নিতে পারি যদি এই মন্তব্য প্রত্যাহার করে নেওয়া হয়। তো সেই অবস্থার ভিত্তিতে অর্থ সহায়তা নেবেন এমন শোনা যাচ্ছে। আর আগুন নেভাতে বিমান থেকে পানি ছিটিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। আমাজনের আগুন ছড়িয়ে পড়েছে জঙ্গলের বড় অংশে, বিশাল অংশ জুড়ে। দক্ষিণ আমেরিকার বাতাসে মিশে যাচ্ছে আগুনের দূষিত ধোঁয়া, পুড়ে যাচ্ছে গাছ, পশু। ফ্রান্সিসকো বারোসো স্থানীয় একজন কৃষক, তিনি বললেন এখানে প্রতি বছরই এমন আগুন লাগে। তার বক্তব্য শোনা যাক।
These kinds of things happen here every year. We just aren't able to tell who is responsible, but it's the same thing every year and nobody is punished.
বলছিলেন এ ধরনের ঘটনা প্রতি বছরই ঘটছে, আমরা জানি না এর জন্য দায়ী কে বা কারা, তবে এটি এখানকার নিয়মিত একটি ঘটনা, এর জন্য কারো কখনো শাস্তিও হয় না। পরিবেশবাদী সংগঠন এবং পরিবেশ গবেষকরা বলছেন কাঠ ব্যবসায়ী আর পশু ব্যবসায়ীরা এই আগুনের জন্য দায়ী হতে পারে। তারা জমি ব্যবহারের জন্য জঙ্গল নিধন করতে চায়। ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো তার নিজস্ব স্টাইলে কথা বলেছেন, এই আগুনের ব্যাখ্যা দিয়েছেন। তিনি যেমনটি বলেন,
In my understanding, there's a strong suspicion that it could be the people from the NGOs because they lost funding from the federal government.
বলসোনারো বলছিলেন, আমার মনে হয়, আমার সন্দেহ হয় এটি এনজিওর মানুষদের কাজ, তাদের হয়তো অর্থায়নে কম পড়েছে এজন্য এটা করছে। বলসোনারো আগুন নেভাতে সেনাবাহিনী নিয়োগ করেছেন ঠিক, কিন্তু বলছেন অন্যান্য বছরের মতোই তো আগুন, এবারের আগুন তার চেয়ে আর এমন বেশি কি। গবেষকরা ইতিমধ্যে হিসেব করে দেখেছেন প্রায় 73,000 আগুনের ঘটনা ঘটেছে 2019 সালে, যা গত বছরের চেয়ে 80% বেশি। ওইসব আগুনের বেশিরভাগই অ্যামাজন জঙ্গলে। বিশ্ব নেতারা টুইটারে আগুনের নানান রকম প্রতিক্রিয়া দেখিয়েছেন। ফ্রান্সে G7 সম্মেলনের আয়োজন করছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন, তিনি বলেছেন অ্যামাজনের আগুন নেভাতে যথাসাধ্য চেষ্টা করবে ফ্রান্স। তাঁর বক্তব্য,
L'Amazonie, c'est notre bien commun.
The Amazon is our common good. We are all concerned. First, we need to help Brazil put down these fires. And then we need to invest in reforestation and allow local...
তিনি বলছিলেন, অ্যামাজন আমাদের সকলেরই উপকারে লাগে। আমরা সবাই ওই আগুনের বিষয়ে উদ্বিগ্ন, শঙ্কিত। প্রথমেই দরকার আগুন নেভাতে ব্রাজিলের সহযোগিতা করা। এরপর বনায়নের জন্য অর্থ বিনিয়োগ করতে হবে। স্থানীয় লোকজন এবং এনজিওর মানুষদেরকে সেখানকার উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে, কারণ অ্যামাজন হচ্ছে বিশ্বের বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য এবং জলবায়ুর জন্য একটি অনন্য সম্পদ। অ্যামাজন রেইন ফরেস্ট বা ঘনবর্ষণের বনাঞ্চল গোটা বিশ্বের অক্সিজেনের 20% একক উৎপাদক এবং বিপুল পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শুষে নেয়। শিক্ষাবিদ, পরিবেশবাদী এবং গবেষকরা বলছেন অ্যামাজনের ক্ষতি হলে জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুদ্ধ করাটাই কঠিন হয়ে পড়বে।
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আজ মৃত্যুবার্ষিকী। তার প্রয়াণ দিবসে জাতি তাকে স্মরণ করেছে শ্রদ্ধা ভরে। ঢাকা থেকে নাসরিন হুদা বিথির রিপোর্ট।
বলবীর বল উন্নত মমশীর, শির নেহারি আমারি নত শির ঐ শিখর হিমাত্রি। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া।
আজ মঙ্গলবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী। আজ থেকে ঠিক 43 বছর আগে তিনি পৃথিবী থেকে চিরবিদায় নেন। তারপরও তার লেখনী আজও বাঙালি জাতিকে প্রেরণা যোগায়, আজও উজ্জ্বল নক্ষত্রের আলো ছড়ায়। তার মর্মবাণী উগ্র সাম্প্রদায়িকতা প্রতিরোধের শক্তি যোগায়। নজরুলের জীবন ছিল বিচিত্র, কখনো রুটি দোকানে কাজ করা, কখনো সাংবাদিকতা, কখনো আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়া। তিনি একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, চলচ্চিত্রকার, গায়ক এবং অভিনেতাও ছিলেন। তার কবিতা ও গান শোষণ বঞ্চনা পরাধীনতার বিরুদ্ধে সংগ্রামে জাতিকে উদ্বুদ্ধ করেছে। তাই বাজেয়াপ্ত হয় তার লিখা কারাবরণ করেন নজরুল।
এত জল ও কাজল চোখে পাশানি আনলে বলকে, তলমল জল মোতির মালা তুলিছে ঝালর পলকে।
বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য 1974 সালে তাকে সম্মানসূচক ডিলিট উপাধি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। রাষ্ট্র তাকে 21 পদকে ভূষিত করে। আজ তার প্রয়াণ দিবসে জাতি তাকে স্মরণ করছে শ্রদ্ধা ভরে। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। কবি কাজী নজরুল এভাবেই হাজারো বছর বেঁচে থাকবেন সবার মাঝে।
কবর দিও ভাই যেন গোরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই।
নাসির হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেটের একটি পাবলিক লাইব্রেরিতে বাংলা বইয়ের কর্নার উদ্বোধন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ভয়েস অফ আমেরিকার ক্যালিফোর্নিয়া প্রতিনিধি আবু নাসের রাজীব।
ক্যালিফোর্নিয়ার রাজধানী স্যাক্রামেন্টোর পাশের শহর ফলসমের পাবলিক লাইব্রেরিতে ইংরেজি ও স্প্যানিশ ভাষার পাশাপাশি বাংলা ভাষায় প্রকাশিত বিভিন্ন বই রাখা হচ্ছে। স্থানীয় বাঙালিরা যাতে নিজেদের মাতৃভাষায় লেখা বই পড়তে পারে, সেজন্য স্থানীয় সময় শনিবার ওই লাইব্রেরিতে বাংলা বইয়ের একটি কর্নার উদ্বোধন করা হয়েছে। ফলসম শহরে দীর্ঘদিন বাস করছেন মানস রায়। মূলত তাঁর উদ্যোগেই বাংলা বইয়ের এই কর্নার প্রতিষ্ঠিত হয়েছে। কথা বলছিলাম তার সাথে।
ফলসম এবং স্যাক্রামেন্টো ভ্যালিতে বাঙালি কমিউনিটি, আমি ভারত এবং বাংলাদেশ দুই নিয়ে বলছি, তারাও গত 20 বছরে সংখ্যায় বেড়েছে, তাদের সাংস্কৃতিক অ্যাক্টিভিটি বেড়েছে। কিন্তু আমি দেখলাম যে লাইব্রেরিতে বাংলা ভাষা, যেটা 250 মিলিয়ন বা 25 কোটির বেশি লোক বলে, তাদের কোনো অস্তিত্ব নেই। আমার মনে হলো এটা দরকার, বিশেষ করে এখানে বাংলা স্কুলও দু একটা চলে। তো সেজন্য আমি উদ্যোগী হয়ে ফলসম পাবলিক লাইব্রেরির যে লিড লাইব্রেরিয়ান তার সঙ্গে যোগাযোগ করলাম এবং তিনি অবশ্যই উৎসাহিত হলেন এবং আমাকে বললেন যে একটা সেকশন চালু করতে গেলে কি কি নিয়মাবলী। তো সেগুলো আমি অনুসরণ করলাম এবং তারই ফল এটা প্রায় গত 1 বছর ধরে ওনার সঙ্গে লেখা জোকা। কারণ লাইব্রেরিতে বই ওরা এমনি, আমি কিছু আমার সংরক্ষণে সংগ্রহে কিছু বই আছে সে দিয়ে দিলেই নয়, ওদেরও একটা মেথোডোলজি আছে। অর্থাৎ বাংলা ভাষার প্রথম যখন ওরা সেকশন খুলছে তখন এর বিভিন্ন পর্যায়ে যে ধরনের লেখা আছে, তারপর বিভিন্ন ধরনের লেখা, প্রবন্ধ, উপন্যাস, কবিতা, তো এসব দিয়ে ওদের কিছু আছে, চাহিদা আছে, সেগুলো মিটিয়ে করতে হবে। লোকেরা পড়ুক, বই সার্কুলেশনে থাকুক এবং তারপরে আমাদের ভাবনা চিন্তা আছে যেটাকে আরো আস্তে আস্তে বড়।
ফলসম লাইব্রেরিতে যে বাংলা বইয়ের একটা কর্নার উদ্বোধন হলো, ওখানে কি ইংরেজির বাইরে অন্য আর কোনো ভাষার কর্নার রয়েছে?
ওখানে অন্য ভাষার কর্নার আছে আমি দেখেছি, কিন্তু সেগুলো খুব আর কি মানে ছোট। আমি কিছু উর্দু বই দেখেছি অল্প এবং পাঞ্জাবি কিছু বই দেখেছি। কিন্তু
এর আগে কি আজকে যেরকম আনুষ্ঠানিক ভাবে একটা কর্নারের উদ্বোধন করা হলো বাংলা বই রাখার জন্য, ওরকম কি আপনার উর্দু বই বা অন্য ভাষার বই রাখার জন্য অনুষ্ঠান হয়েছিল?
আমার জানা নেই তো, কিন্তু সম্প্রতি হয়নি, কারণ আমি জেনারেলি লাইব্রেরিতে যাতায়াত করি, তাদের দেখি, সম্প্রতি হয়েছে বলে আমার ধারণা নেই এবং চিফ লাইব্রেরিয়ানও এই জাতীয় কোনো অনুষ্ঠান হয়েছে বলে আমাকে জানাননি।
তাহলে এটা বলা যেতে পারে যে বাংলাই বোধহয় ইংরেজির বাইরে একমাত্র ভাষা স্থানীয় এই লাইব্রেরিতে, যেটার জন্য একটা কর্নার করা হলো।
মানে দেখুন, বই তো অল্প কিছু আছে, স্প্যানিশ বই আছে, স্প্যানিশটাকে আমি তার মধ্যে ধরছি না। কারণ স্প্যানিশ তো ক্যালিফোর্নিয়ার দ্বিতীয় ভাষা বলতে পারেন। তো বাংলা ভাষা নিয়ে এভাবে আনুষ্ঠানিক উদ্বোধন করে এটা একটা ব্যতিক্রমী অনুষ্ঠান বলতে পারেন। এরকম অনুষ্ঠান আমাদের বিশেষ করে উপমহাদেশের ভাষা নিয়ে হয়েছে বলে আমার জানা নেই।
এই যে বইগুলো নিয়ে আজকের এই কর্নার উদ্বোধন হলো, সেই বইগুলো কারা সরবরাহ করেছেন?
এই বইগুলো আমি এবং আমার এক বন্ধুর সহায়তায় প্রায় 90-99% বই নতুন কিনে দেওয়া হয়েছে, আমরা ব্যক্তিগতভাবে কিনে দিয়েছি।
কোন কোন লেখকের বই আপনারা সংগ্রহ করেছেন এ পর্যন্ত?
যা লেখকরা রয়েছে তাতে আপনি অবশ্যই রবীন্দ্রনাথ আছে, তারপর বঙ্কিমচন্দ্র আছেন, হুমায়ুন আহমেদ আছেন, জাফর ইকবাল আছেন, শরৎচন্দ্র আছেন। আমরা কবিতার বই রাখিনি, কারণ কবিতার বই ছোট ছোট হলে, সংখ্যায় বেশি হলেও আমরা পাঠক কতটা হবে না হবে জেনে প্রধানত কিছু প্রবন্ধ, উপন্যাস এবং ছোট গল্পের সংকলন রেখেছি।
ফলসম শহরের আরেকজন বাঙালি ডক্টর নাজমুস শাকিব বলছিলেন, বাংলা বইয়ের এই কর্নার স্থানীয় বাঙালি বংশোদ্ভূত শিশু কিশোরদের বাংলা ভাষা চর্চায় উৎসাহিত করবে।
আমাদের এখানে এখন ভারতীয় এবং বাংলাদেশি মিলে গ্রেটার স্যাক্রামেন্টোতে প্রায় হাজারখানেক বাঙালি হয়তো হয়ে যাবেন, তো যে কারণে আমরা আশা করছি যে, তাছাড়া আমাদের এখানে একটা বাংলা স্কুলও আছে যেখানে প্রায় 40 জন ছাত্র ছাত্রী পড়াশোনা করে, তো আমরা আশা করছি যে এই বইগুলা সার্কুলেট করবে এবং আমাদের বিশ্বাস যে বইগুলো সার্কুলেট করলে লাইব্রেরি হয়তো আমাদের বইয়ের সংখ্যা আরো বাড়াবে।
আপনি যে বাংলা স্কুলের কথা বলছিলেন, 40 জন বাংলাদেশি বংশোদ্ভূত বা বাঙালি বংশোদ্ভূত শিশুরা, শিশু কিশোররা সেখানে লেখাপড়া করে, এদের মধ্যে অনেকেই বাংলা পড়তে জানে?
হ্যাঁ, এদের মধ্যে অনেকেই বাংলা পড়তে জানে। আজকের অনুষ্ঠানে আমাদের বাংলা স্কুলের একজন প্রধান পরিচালক এবং ওনার মেয়ে এসে, রিমা এবং আয়েশা ওনার মেয়ে, ওরা এসে, ওদেরকে আমরা আহ্বান করেছিলাম এসে বাংলা স্কুল সম্পর্কে বলার জন্য, টু টেল দেয়ার স্টোরি, কেননা এটা প্রায় 13 বছর ধরে এই বাংলা স্কুল চলছে এই এলাকায়।
স্থানীয় বাঙালি কমিউনিটির মধ্যে আপনারা কেমন সাড়া পেয়েছেন এই উদ্যোগের?
আমাদের সাড়া আমরা খুব ভালোভাবে পেয়েছি, কেননা লাইব্রেরি রুমের ক্যাপাসিটি ছিল 80 জন, আমাদের গেস্ট 85 জন আসায় বাড়তি চেয়ার লাগাতে হয়েছে।
আজকে শনিবার সকালে যে অনুষ্ঠান হলো সেটার কথা বলছিলেন?
হ্যাঁ, আজকে সকাল শনিবার 10:30 যে অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে লাইব্রেরির যে রুমে আমাদের অনুষ্ঠানটা হলো সেখানে আমরা ওভার ক্যাপাসিটি ছিলাম, প্রায় 85 জন মানে বাঙালি এসেছেন শোনার জন্য, কিছু বিদেশিও ছিলেন।
যুক্তরাষ্ট্রে এবং আপনারা যেখানে রয়েছেন ক্যালিফোর্নিয়াতে, সেখানে বাংলা ভাষা এবং সাহিত্যকে আরো প্রসারিত করার জন্য আপনাদের ভবিষ্যৎ আরো কোনো পরিকল্পনা কি রয়েছে?
আচ্ছা, যেমন আমরা অনেকেই এখানে বাংলা ভাষা, দুই বাংলার বাঙালিদেরকে নিয়ে এখানে আমরা একটা অনুষ্ঠান করছি প্রায় আজকে 15 বছর ধরে আনন্দমেলা নাম দিয়ে, সেখানে দুই বাংলার বাঙালিরা সাহিত্য চর্চা, কবিতা আবৃত্তি, গান, নাচ, এই সকল আলোচনা আমরা করছি, এবং আমাদের সামনে পরিকল্পনা আছে একটা কবিতা উৎসব করার জন্য। তো মোটামুটি ভাবে বাঙালি সংস্কৃতিকে এখানে আমরা দুই বাংলা একত্র মিলে অনেকগুলো অনুষ্ঠান করি, বছরে বৈশাখী মেলা হয় বড় করে, এইভাবে আমরা আমাদের বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যকে ধরে রাখছি। তাছাড়া আরো 21 ফেব্রুয়ারিও পালন করা হয় এখানে, এবং আরো নানান অনুষ্ঠান আছে বিভিন্ন সংগঠন করে থাকে, তো এই কারণে এখানে কালচারাল অ্যাক্টিভিটিটা খুব আমি বলবো বেশ ভালো আকারেই হচ্ছে এখানে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ আমেরিকাকে সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ আপনাকেও।
কাশ্মীরের বর্তমান পরিস্থিতি এবং কেন্দ্রীয় সরকারের কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে কথা বলছেন আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে তাহিরা কিবরিয়া।
ভারতের জম্মু ও কাশ্মীরে কঠোর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা জারি করার পর 3 সপ্তাহ কেটে গিয়েছে। সরকারি বক্তব্য অনুযায়ী সেখানে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হচ্ছে এবং স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবন ইতিমধ্যে অনেকটাই সহজ হয়ে উঠেছে। দীপঙ্কর চক্রবর্তী, প্রথমেই জানতে চাইব কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের বক্তব্য কি?
তাহিরা কিবরিয়া, প্রথমেই বলবো যে কাশ্মীরের পরিস্থিতি নিয়ে যেটা বলেছে সরকার সেটা হচ্ছে যে আমরা ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনছি। স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনটা অনেকটা সহজ হয়ে উঠেছে, স্কুল কলেজ খুলে গেছে, সরকারি পরিবহন ব্যবস্থা এখনো তেমন চালু না হলেও বেসরকারি পরিবহন যথেষ্টই চলছে এবং নানান জায়গা থেকে ব্যারিকেড তুলে ফেলা হয়েছে, নানান জায়গায় ল্যান্ডলাইন চালু করা হয়েছে, যদিও এখনো সব জায়গায় মোবাইল ফোন বা ইন্টারনেট চালু করা হয়নি, সেটার জন্য আর একটু হয়তো সময় লাগবে, কিন্তু এটা স্বাভাবিক অবস্থা যে ফিরে আসছে তার একটা লক্ষণ যে কোথাও কোনো গন্ডগোল হয়নি বা হচ্ছে না। এই হলো সরকারি বক্তব্য।
হ্যাঁ, তো সরকারি বক্তব্য আমরা শুনলাম, যে সরকারি বক্তব্যের সঙ্গে কাশ্মীরের এখনকার অবস্থার মিল কতটা আছে?
আসলে মিল তেমন নেই, কারণ সেটাই হচ্ছে বড় দুঃখের বিষয় যে সরকার যেটা বলছে যে চেষ্টা চলছে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার, সেই চেষ্টাটা কতদূর কাজ করছে সেটা নিয়ে একটা সন্দেহ আছে। কারণ হচ্ছে এখনো যেমন নানান জায়গায় স্কুল কলেজ খুলেছে মানে সরকারি স্কুল কলেজ খুলেছে, কিন্তু সরকারি স্কুল কলেজ খোলা মানে তো সেখানে ছাত্রছাত্রীদের যেতে হবে, তারা কিন্তু যাচ্ছে না। বেসরকারি স্কুল কলেজগুলো এখনো কিছুই খোলেনি এবং কোনো ছাত্রছাত্রীর বাবা মারা তাদের সন্তানদের স্কুলে বা কলেজে পাঠাতে ভরসা পাচ্ছেন না, নানা রকমের গন্ডগোল হতে পারে, নানান রকমের অসুবিধে হতে পারে। সুতরাং যেটা বলা হচ্ছে যে খুলেছে, দোকানপাট খুলেছে, কিন্তু আসল কথা হচ্ছে যে যতটা খুলেছে বলা হচ্ছে ততটা কিন্তু হয়নি। ব্যারিকেড নানান জায়গায় উঠে গেছে বলছে, কিন্তু আবার নানান জায়গায় রয়েছে। সুতরাং যানবাহন কিছু কিছু জায়গায় চলাচল করছে এবং কিছু কিছু জায়গায় চলাচল করতে পারছে না, এবং সাধারণ মানুষ দৈনন্দিন খাবার ওষুধপত্র এইসব নিয়ে খুবই ব্যতিব্যস্ত। তারা কোথায় কখন জোগাড় করবেন, কখন খাবার কিনবেন, কখন ওষুধপত্র পাবেন, এসব নিয়ে তাদের একটা চিন্তা তো রয়েই গিয়েছে। সুতরাং সাধারণ মানুষের অবস্থার সঙ্গে সরকারের বক্তব্যের অমিল বেশ খানিকটাই। তাহিরা কি দিয়া?
আচ্ছা, তো জম্মু ও কাশ্মীরের রাজ্যপালের দাবি গত কয়েকদিনের মধ্যে উপত্যকায় হাঙ্গামা হয়নি, নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারায়নি কেউই, কাজে মানুষের জীবনের স্বার্থে কিছু কিছু অসুবিধা সাময়িকভাবে মেনে নেওয়া উচিত।
হ্যাঁ, এই কথাটা জম্মু কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক বলেছেন, কিন্তু কতদিন সেটা মেনে নেওয়া হবে? মানে একটা স্বাভাবিক জীবনের জন্য যে সমস্ত ব্যবস্থা দরকার হয় সেগুলো যদি তিন সপ্তাহ ধরে অন্তত কিছুই পাওয়া যাচ্ছে না, তাহলে তো মানুষের অসুবিধার দিকটাও তো খেয়াল রাখতে হবে। কাজেই এটা উনি বলেছেন বটে, কিন্তু কিছুদিনের জন্য মেনে নেওয়া হোক, মানে সেটা কতদিন সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে না। কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জরুরি অবস্থা তুলে নেওয়া হচ্ছে, আবার কিছু কিছু জায়গায় দেওয়া জরুরি অবস্থার মতনই, জরুরি অবস্থা মানে নিয়ন্ত্রণ ব্যবস্থা বিধিনিষেধ হিসেবে, আবার সঙ্গে সঙ্গেই হয়তো আবার সেটা জারি করা হচ্ছে। সুতরাং এটা এই আসা যাওয়ার মধ্যে রয়েছে এবং তাতে কিন্তু সাধারণ মানুষের জীবন এখনো দুর্বিষহই হয়ে উঠেছে। তাহিরা কিদিয়া,
তো সরকার তো কোনো অভিযোগই সহ্য করছেন না, এরই মধ্যে বিরোধীদের কাশ্মীরে ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু রাজ্যপাল এদিকে নিজেই কিছুদিন আগে কিন্তু রাহুল গান্ধীকে সচক্ষে কাশ্মীরের অবস্থা দেখে যেতে আমন্ত্রণ জানিয়েছিলেন, সে সম্পর্কে কি বলবেন?
ঠিকই তাহিরা কিদিয়া, আসলে মুশকিলটা হচ্ছে যে তখন হয়তো উনি ভেবেছিলেন যে রাহুল গান্ধী এটাকে সিরিয়াসলি নেবেন না এবং বলেছিলেন তখন ঠাট্টা করে যে আপনি যদি চান আমরা প্লেন পাঠিয়ে দেবো। তখন রাহুল গান্ধী বলেছিলেন যে না, প্লেন পাঠানোর দরকার নেই, আমরা গিয়ে দেখে আসবো, শুধু আমাদের যাওয়ার অনুমতি দিন। তো এর মধ্যেও উনি 11 জন বিরোধী রাজনীতিবিদদের নিয়ে শ্রীনগর এয়ারপোর্টে গিয়েছিলেন দিল্লি থেকে, কিন্তু সেখান থেকেই তাদের পত্রপাঠ দিয়ে বিদায় করে দেওয়া হয়েছে, দিল্লিতে ফিরিয়ে দেওয়া হয়েছে, কাশ্মীরে ঢুকতে দেওয়া হয়নি। সুতরাং ওই যে বললাম যে আসল বাস্তবের সঙ্গে সরকারি দাবির কোনো মিল তেমন পাওয়া যাচ্ছে না, কারণ অভিযোগ কোনো সহ্য করবে না, এটা বোঝাই যাচ্ছে। যেই মাত্র যখনই কেউ একটা অভিযোগ করছেন, কোন একজন ডাক্তার বলেছিলেন যে ওষুধ পাওয়া যাচ্ছে না, সঙ্গে সঙ্গে সেই ডাক্তারকে তুলে নিয়ে চলে গেল।
আচ্ছা দীপঙ্কর চক্রবর্তী, আমাদের হাতে আসলে খুব একটা সময় নেই, ছোট করে জানতে চাইছি যে হাঙ্গামায় কোনো কেউ প্রাণ হারায়নি, কিন্তু যথেষ্ট লোকজনকে ধরপাকড় করা হচ্ছে, তো কিরকম কতজন আটক রয়েছে বা আটক করা হয়েছে?
সরি, আমি মাঝখানে বলে দিচ্ছি, সময় নেই বলে একটু তাড়াহুড়ো করছিলাম। আসলে সরকারি হিসেবেই 4,000-এর ওপর লোককে আটক করে রাখা হয়েছে, এবং সবচেয়ে যেটা দুঃখের বিষয়, তার মধ্যে বহু অল্প বয়সী ছেলে রয়েছে, কিছু মেয়েও রয়েছে, এবং এমনকি দেখা যাচ্ছে 10-11 বছরের ছেলে তাদেরও ধরে নিয়ে গেছে। জন দ্রেজ বলে একজন ফরাসি সমাজকর্মী, তিনি ভারতে বহুদিন ধরে কাজ করছেন, তিনি ভারতের নাগরিকত্ব নিয়েছেন, তিনি বলেছেন যে দেখে খুব খারাপ লাগছে যে অত্যন্ত ছোট ছোট সব ছেলে মেয়ে যারা এখন সব স্কুলে যাচ্ছে তাদের মধ্যেও অনেককে আটক করেছে, এবং কেন করেছে তার কোনো কারণ দেখানো হয়নি। এটা খুবই দুঃখের বিষয়।
দীপঙ্কর চক্রবর্তী, জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও।
এবার শুরু হচ্ছে ইংরেজি শেখার ধারাবাহিক অনুষ্ঠান নিউজ ওয়ার্ডস।
ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের ইংরেজি শেখার এই অনুষ্ঠান নিউজ ওয়ার্ডসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
সাবরিনা, তুমি তো নিশ্চয়ই জানো যে আমাদের এই অনুষ্ঠানটিতে আমরা কোন বিষয়ে আলোকপাত করে থাকি।
হ্যাঁ, আমরা তো এই অনুষ্ঠানে আমরা সংবাদ মাধ্যমে ব্যবহৃত ইংরেজি শব্দ, বিশেষত আমেরিকান ইংলিশ ওয়ার্ডসগুলো নিয়েই কিন্তু আলোচনা করছি।
হ্যাঁ, কারণ এই সব শব্দ সংবাদ বুঝতে অথবা সংবাদ লিখতে সাহায্য করে।
হ্যাঁ, আসলেই তাই। তাহলে আজ আমরা কোন শব্দটি নিয়ে আলোচনা করব?
আজকের শব্দ হচ্ছে স্যাংশনস।
স্যাংশনস, এরকম শব্দ ঠিকই শুনেছি বলে মনে হচ্ছে না।
কেন সাবরিনা, হাল আমলের বেশ কিছু খবরে এই স্যাংশনস শব্দটি শোনা যায়, প্রায় শোনা যায়। বিশেষ করে ইরানের ব্যাপারে যে খবরগুলো আমরা শুনে থাকি, সেই খবরগুলোতে কিন্তু স্যাংশনস শব্দটি থাকে।
ঠিক বলেছেন, এখন মনে পড়ছে, কিন্তু শব্দটার মানে ঠিক বুঝতে পারিনি।
এই স্যাংশনস শব্দটা সাধারণত আন্তর্জাতিক, অর্থনৈতিক কিংবা বাণিজ্য বিষয়ক সংবাদে বেশি করে ব্যবহার করা হয়।
যেমন
যেমন ধরো, আচ্ছা, পুরনো একটা খবর থেকেই শোনা যাক এই বাক্যটি।
Burmese officials say new investments help support political reforms, but U.S. officials could tighten sanctions again if those reforms do not continue.
Sabrina, এই বাক্যটা বুঝতে পারছো তো?
আমি বোধহয় কিছুটা বুঝতে পেরেছি, পুরোটা বুঝতে পারিনি।
আচ্ছা, যেটুকু না হয় বুঝেছো সেটুকুই আমাদের একটু শোনাও।
হ্যাঁ, এখানে বলছে যে বর্মার কর্মকর্তারা বলেছেন নতুন ইনভেস্টমেন্ট সাপোর্ট করে রাজনৈতিক রিফর্মস করতে হবে।
আচ্ছা, তোমার অনুবাদটা ঠিক পুরোপুরি সম্পূর্ণ হয়নি, তুমি হয়তো ভুলে গেছো যে ইনভেস্টমেন্ট শব্দটা নিয়ে আমরা এর আগে কিন্তু একটা অনুষ্ঠানে আলোচনা করেছিলাম।
হ্যাঁ, তাই তো, ইনভেস্টমেন্ট মানে তো হচ্ছে বিনিয়োগ।
এই তো হয়েছে। আর রিফর্মস এর অর্থ হলো সংস্কার, এবং সাপোর্ট শব্দের তো অনেকগুলো মানে আছে। যেমন ধরা যাক সমর্থন, সহযোগিতা, এসব অর্থেও সাপোর্ট ব্যবহার করা হয়ে থাকে। তবে এখানে হেল্প সাপোর্ট এই ফ্রেজাল ভার্ব হিসেবে এটা ব্যবহার করা হয়েছে, যার মানে হচ্ছে খুব সহজ মানে সাহায্য করা।
আচ্ছা, বুঝলাম।
এবার তাহলে পুরো বাক্যটা আবার একটু সাজিয়ে বলো তো।
আচ্ছা, তো তাহলে এখন আমার মনে হচ্ছে পুরো বাক্যটার অর্থ হবে, বর্মার কর্মকর্তারা বলছে নতুন বিনিয়োগ রাজনৈতিক সংস্কার আনতে সাহায্য করে।
আচ্ছা, এই তো গেল প্রথম বাক্য।
জি,
ওখানে দ্বিতীয় আরেকটা বাক্য ছিল, সেই বাক্যটাতে কি বলা হয়েছে?
সেই বাক্যটাতে তো মনে হচ্ছে যে স্যাংশনস এই শব্দটা রয়েছে।
আচ্ছা, ওটা না হয় আপাতত ইংরেজিতে রেখেই বাকি শব্দগুলো যেগুলো আছে ওই বাক্যে সেটা দিয়ে বাক্যটা সম্পূর্ণ করো তো।
হ্যাঁ, তো বাংলায় বাক্যটি হবে, তবে যুক্তরাষ্ট্রের অফিসিয়ালরা আবার কঠোরভাবে স্যাংশনস করতে পারেন যদি সেই সংস্কারগুলো কন্টিনিউ না করে।
এই বাক্যে তুমি অফিশিয়াল আর কন্টিনিউ এই দুটি শব্দের ঠিক মানেটা বোঝনি মনে হয়।
হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, এই দুটি শব্দের অর্থটি আমার পুরোপুরি পরিষ্কার হয়নি আমার কাছে।
আচ্ছা, অফিশিয়াল শব্দটা খবরের ক্ষেত্রে বাংলায় বলা হয় কর্মকর্তারা, আর কন্টিনিউ মানে তো অব্যাহত থাকা বা অব্যাহত রাখা। আরেকটা কথা সাবরিনা, তুমি যেখানে বলেছ স্যাংশনস করতে পারেন, সেটা হবে স্যাংশনস আরোপ করতে পারেন, সেটাই হচ্ছে আসলে খবরের ভাষা। আর এবার তাহলে সাবরিনা, পুরো বাক্যটা তুমি আরেকবার বাংলায় বলো।
তাহলে বাংলায় পুরো বাক্যটা হবে এরকম, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আবার কঠোরভাবে স্যাংশনস আরোপ করতে পারেন। হ্যাঁ, তবে এখনো কিন্তু এই স্যাংশনসের যে অর্থটা, পুরো অর্থটা আমি বুঝিয়ে নেই এখনো।
বুঝতেই পারছি তুমি ব্যস্ত হয়ে গেছো এই আজকের নিউজ ওয়ার্ডসের মূল শব্দ যেটা স্যাংশনস সেটার মানে জানতে। তবে এবার শোনো এই স্যাংশনস শব্দটির অর্থ এবং এর ব্যাখ্যা।
Sanctions. This means one or more countries have stopped or limited trade with another nation. It often is because the country being sanctioned is not obeying international law.
কি সাবরিনা, এবার কিছু বোঝা গেল?
হ্যাঁ, আমার মনে হচ্ছে এটার ব্যাখ্যা হচ্ছে এরকম যে এই sanctions শব্দটার মানে হচ্ছে এক বা একাধিক দেশ অন্য জাতির সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেয়া কিংবা সীমিত করা।
জানি তুমি নেশন শব্দটির অনুবাদ করেছো জাতি, সেটা ভুল না আসলে, কিন্তু আমেরিকান ইংলিশে দেশ অর্থেও কিন্তু এই নেশন শব্দটি ব্যবহার করা হয়।
আচ্ছা,
আর স্যাংশন শব্দের যে ব্যাখ্যা আমরা এখন শুনলাম সেটা ঠিক, কিন্তু খবরেতেও অত বড় করে অমন ব্যাখ্যা করে বলার অবকাশ কম। তাই এক কথায় স্যাংশন শব্দের অর্থ হচ্ছে নিষেধাজ্ঞা, তবে বিশেষ রকমের নিষেধাজ্ঞা। একটি বা একাধিক রাষ্ট্র যখন অন্য রাষ্ট্রের ব্যাপারে অর্থনৈতিক অথবা বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে তখন তাকে ইংরেজিতে স্যাংশনস বলা হয়।
এবার এই বিষয়টা পুরোপুরি পরিষ্কার হয়েছে।
বাহ, তবে এ সম্পর্কে আরো খানিকটা ব্যাখ্যা শোনা যাক।
It often is because the country being sanctioned is not obeying international law.
Sanctions also can include limiting economic aid to a country.
এই বাক্যটা পুরোপুরি বুঝতে পেরেছি।
বলো তাহলে ঠিক কি বুঝলে?
হ্যাঁ, এখানে বলেছে, আমার মনে হয় যে প্রথম বাক্যে বলেছে যে একটি দেশের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয় কারণ দেশটি আন্তর্জাতিক আইন মেনে চলছে না।
আচ্ছা, এটা চমৎকার অনুবাদ করেছো সাবরিনা তুমি। আর দ্বিতীয় বাক্যে, পরের যে বাক্যটা আমরা দেখছি, সেখানে স্যাংশনস সম্পর্কে আরো কি বলা হয়েছে?
আমার মনে হচ্ছে এখানে বলছে যে নিষেধাজ্ঞার মানে এটা হতে পারে যে একটি দেশকে অর্থনৈতিক সাহায্য দেয়া সীমিত করা।
আচ্ছা হ্যাঁ ঠিক, একটা হলো বাণিজ্যিক কিংবা অর্থনৈতিক দিক দিয়ে কোনো রকমের নিষেধাজ্ঞা দেওয়া, আবার আরেকটা হলো সাহায্য প্রদানের যদি ব্যাপার থাকে
সেটাকে সীমিত করা,
সীমিত করা কিংবা অনেক ক্ষেত্রে বন্ধ করা হতে পারে।
আচ্ছা,
তো এখন পরিষ্কার বুঝতে পারছি আমি সাবরিনা যে তুমি স্যাংশনসের সম্পূর্ণ অর্থটা বুঝতে পেরেছো।
হ্যাঁ, আমার কাছে এখন খুব সহজ হয়েছে ব্যাপারটা।
ঠিক আছে, তাহলে এই কথাটা মাথায় রেখে আমাদের নিউজ ওয়ার্ডসের এই সংকলন থেকে ওঠার সময় হয়ে এলো। আর ওঠার আগে যথারীতি আপনাদের জানিয়ে দিতে চাই যে আপনারা আমাদের এই অনুষ্ঠান আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক ফ্যান পেজেও দেখতে পাবেন, শুনতেও পাবেন।
জানিয়ে দিচ্ছি আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voabangla.com। আমাদের ফেসবুক পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
আজকের মতো তাহলে নিউজ ওয়ার্ডসের এই সংকলন বন্ধ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিসা আহমেদ আপনাদের সবার জন্য রেখে যাচ্ছি এক স্তবক শুভকামনা।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
আর শুরুই করছি আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের একটি রিপোর্ট দিয়ে। ভারতীয় গোয়েন্দা সূত্রের কাছ থেকে পাওয়া খবরের ভিত্তিতে রিপোর্টটি পাঠিয়েছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
পুনেতে ভারতীয় নৌসেনা প্রধান অ্যাডমিরাল করমবীর সিং বলেছেন, গোয়েন্দা সূত্রে আমরা খবর পেয়েছি জৈশ-ই মোহাম্মদের আন্ডার ওয়াটার উইং ভারতে হামলা চালানোর জন্য কয়েকজনকে প্রশিক্ষণ দিচ্ছে। আমরা গোটা বিষয়টির দিকে নজর রাখছি, কোনো ধরনের হামলার পরিকল্পনা ব্যর্থ করতে ভারতীয় নৌসেনা সজাগ আছে। ভারতে সাবমেরিন হামলার চক্রান্ত করছে জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদ। সমুদ্রপথ দিয়ে যে কোনো ধরনের অনুপ্রবেশের ঘটনা রুখতে উপকূলে নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাগুলিও সতর্ক রয়েছে বলে জানিয়েছেন অ্যাডমিরাল করমবীর সিং। পাশাপাশি তিনি আশ্বাসও দেন, কোনো ধরনের সন্ত্রাসবাদী হামলাকে রুখতে তৈরি ভারতীয় নৌসেনা। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
এবার অন্যান্য সমাচার। চৈনিক বংশোদ্ভব অস্ট্রেলীয় লেখক মতাদর্শী, যিনি কিনা কারাবন্দী হয়ে রয়েছেন নিজ মাতৃভূমি চীনেই, সে জানুয়ারি থেকে এখন গ্রেফতার হলেন বাকায়দা পরোয়ানামাফিক গুপ্তচর বৃত্তির সন্দেহে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনৈক মুখপাত্র বলেছেন, ইয়াং হেংজুনের বিরুদ্ধে বাকায়দা এ অভিযোগ আনা হয়েছে শুক্রবার দিন। একসময় চীনের কূটনীতিক ছিলেন এবং পরবর্তীতে গণতন্ত্রকামী মতাদর্শী কর্মীতে রূপান্তরিত হন এই উপন্যাসিক লেখক। গ্রেফতার হন তিনি তাঁর স্ত্রী এবং সৎ কন্যাকে নিয়ে চীনের দক্ষিণাঞ্চলবর্তী গুয়াংঝু বিমানবন্দরে গিয়ে পৌঁছানোর পর। তাঁরা নিউ ইয়র্ক থেকে এক বিমান উড়ানে চড়ে সেখানে পৌঁছেছিলেন, সেখান থেকে আর এক বিমান উড়ানে চড়ে তাঁদের সাংহাই যাবার কথা ছিল। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিসে পেইন বলেছেন, ইয়াংকে আটকিয়ে রাখা হয়েছে খুব খারাপ অবস্থায়, কোনোরকম অভিযোগ ছাড়াই। বেজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেংশুয়াং বলেছেন, শরীর স্বাস্থ্য তাঁর ভালোই এবং তিনি বহাল তবিয়ত রয়েছেন, সকল অধিকার তাঁর রয়েছে সংরক্ষিতই। ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি কথা বলতেই চান তো সেক্ষেত্রে প্রথমে পদক্ষেপটা তাঁকেই নিতে হবে এবং ইরানের বিরুদ্ধে আরোপ করা সকল বিধিনিষেধ তুলে নিতে হবে। রোহানি বলেন, ইরান তো পরিষ্কার জানিয়েই দিয়েছে যে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছে তার নেই এবং তিনি বিধিনিষেধগুলো অবৈধ, অন্যায্য এবং অযৌক্তিক বলে অভিহিত করেছেন। এই সোমবার ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা টানতে গেল বছর ট্রাম্প 2015 যে আন্তর্জাতিক চুক্তি থেকে হঠে আসেন, সে জায়গায় নতুন একটা চুক্তির ব্যাপারে নিষ্পত্তি আলোচনার চেষ্টায় সামনের সপ্তাহগুলোয় রোহানির সঙ্গে তাঁর সাক্ষাতে সত্যিকার ভালো একটা সম্ভাবনা রয়েছে। হংকংয়ের প্রধান নির্বাহী কর্তৃক ক্যারি ল্যাম আজ মঙ্গলবার বলেছেন, প্রতিবাদীদের সঙ্গে সংলাপে বসার ব্যাপারে সদিচ্ছা তাঁর রয়েছেই, তবে সরকার কোনো রকমের সহিংসতা বরদাস্ত করবে না। বলেন, সহিংসতা যদি চলতেই থাকে তাহলে সেক্ষেত্রে বক্তব্য আমাদের একটাই, আর সেটা হলো আইন বলবতের পদক্ষেপে ওই সহিংসতা বন্ধ করতে হবে। ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো বলেছেন, অ্যামাজনের বৃষ্টিপ্রধান ক্রান্তীয় বনাঞ্চলের দাবাগ্নি নেভাতে G7 অন্তর্গত দেশগুলোর তরফে যে ত্রাণ সহায়তা প্রস্তাব দেওয়া হয়, ব্রাজিল সে প্রস্তাব গ্রহণ করতে পারে একটাই শর্তে, আর সেটা হলো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন যদি ব্রাজিলের প্রেসিডেন্টের কথায় তাঁর বক্রোক্তি প্রত্যাহার করে নেন তবেই।
আর এই সঙ্গেই শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তাওহিদুল ইসলাম, আমাদের প্রকৌশলী ছিলেন প্যাট্রিক ডেয়া, ফেসবুক সম্প্রচারে তত্ত্বাবধানে ছিলেন সাইফুল আলম মাসুদ। আমি সাবরিনা চৌধুরী আপনাদের সবার কাছ থেকে আজ এখানেই বিদায় চাইছি এবং আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাচ্ছি।
This program has come to you from the Voice of America, Washington.